শুরু হলো বাংলা অনুষ্ঠান।
রোহিঙ্গা সংকট সমাধান এবং তাদের প্রত্যাবাসন প্রশ্নে জাতিসংঘ
বন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ওয়াশিংটন স্টুডিওতে। আপনারা জানেন এখানে এখন ওয়াশিংটনে বেলা 12টা, বাংলাদেশে রাত 10টা, ভারতে রাত 9:30। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবাইকে আমাদের আজকের অধিবেশনে জানাচ্ছি স্বাগতম। আমাদের আজকে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
রোহিঙ্গা সংকট সমাধান এবং তাদের প্রত্যাবাসন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠক সোমবার অনুষ্ঠিত হয়েছে।
কলকাতা থেকে রয়েছে পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট।
গোহত্যা রক্ষার নামে এই মানুষ মারার হানাহানি কিন্তু বন্ধ হওয়া আশু প্রয়োজন।
তাছাড়াও রয়েছে আমাদের সাপ্তাহিক আয়োজন এভরিডে গ্রামার। তবে চলুন সবার প্রথমেই শুনে নেওয়া যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদে সেলিম হোসেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো সম্পর্ক রাখে না এমন দেশগুলোর প্রতি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটারে তিনি বলেছেন, শুল্ক দারুণ কাজ করে, যেসব দেশ বাণিজ্য আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে অসদাচরণ করছে তারাই শুল্কের আঘাত পাবে। বিষয়টি খুবই সহজ, মনে রাখবেন আমরা হচ্ছি পিগি ব্যাংক যা ডাকাতি করা হচ্ছে, সবই ঠিক হয়ে যাবে। ইউরোপ ট্রাম্পের হুমকিকে ভয় পায় না। টুইটারে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাসের এই মন্তব্যের পরই ট্রাম্পের এই টুইট প্রচার হয়। ম্যাস তার টুইটারে লেখেন, শুল্কের বিষয়ে কারোরই আগ্রহ নেই কারণ এতে সকলেরই ক্ষতি হয়। ইউরোপ প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির ভয় পায় না। আমরা যদি একবার মেনে নেই তাহলে ভবিষ্যতে আমাদের এই একই আচরণের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। ইসরায়েল আকাশ সীমান্তে একটি সিরিয়ান যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। ইসরায়েলি সেনা কর্তৃপক্ষ বলেছে, দুটি বিমান বিধ্বংসী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়ে তারা সিরিয়ান যুদ্ধবিমানটিকে ভূপাতিত করে। ইসরায়েলি আর্মি রেডিওর খবরে বলা হয়, দখলকৃত গোলান হাইটস এলাকায় সিরিয়ান বিমানটিকে গুলি করা হয়, তবে ওই বিমানের পাইলট জীবিত না মৃত তা জানা যায়নি। 1967 সালে সিরিয়ার কাছ থেকে গোলান হাইটসের দখল নেয় ইসরায়েল। 38 নর্থ নামে পরিচিত যুক্তরাষ্ট্রভিত্তিক উত্তর কোরিয়া পর্যবেক্ষণ দল বলেছে, উপগ্রহ থেকে পাঠানো উত্তর কোরিয়ার সাম্প্রতিক কিছু চিত্রে দেখা যাচ্ছে, দেশের উত্তর পশ্চিমাঞ্চলের পারমাণবিক স্থাপনা সোহায়ে স্যাটেলাইট লঞ্চিং স্টেশনটির বন্ধের কার্যক্রম শুরু হয়েছে। উপগ্রহের তোলা ছবিতে দেখা যায় ওই স্থাপনার বিভিন্ন যন্ত্রপাতি, লঞ্চ প্যাড, গাড়ি, রকেট ইঞ্জিন, টেস্ট স্ট্যান্ড, ক্ষেপণাস্ত্রের জন্য জ্বালানি চালিত ইঞ্জিন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরিয়ে ফেলা হচ্ছে। 38 নর্থ বিশ্লেষক জোসেফ বারমুডেজ এই কর্মকাণ্ডকে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করবার বিষয়ে কিম জং উন এবং ডোনাল্ড ট্রাম্পের চুক্তির প্রথম পদক্ষেপ বলে উল্লেখ করেন। এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করবার আলোচনার অগ্রগতিতে তিনি ভীষণ খুশি। দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দুই সাবেক রাষ্ট্রদূত বলেছেন, উত্তর কোরিয়া যদি চুক্তি মোতাবেক পারমাণবিক কর্মসূচি বন্ধ করে তাহলে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সৃষ্ট নিরাপত্তা সম্পর্ক ঠিক থাকবে। প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের সময়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা রাষ্ট্রদূত আলেকজান্ডার ভার্সবো এবং 2012 থেকে 2017 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত থাকা মার্ক লিপার্ট বলেছেন, 1953 সালের কোরিয়ান যুদ্ধ শেষ করা মিউচুয়াল ডিফেন্স ট্রিটির আওতায় দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার হামলা থেকে নিরাপদ থাকায় সহায়তা করবার প্রতিশ্রুতি ছিল। তবে উত্তর কোরিয়ার হামলার আশঙ্কা না থাকলেও যুক্তরাষ্ট্রে সেনা উপস্থিতি ক্রমে কমে আসবে বলে দুই রাষ্ট্রদূতই উল্লেখ করেন। 12 জুন সিঙ্গাপুর সামিটের আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনকে পরামর্শ দিয়েছিলেন কোরিয়া উপদ্বীপে সেনাবহর কমিয়ে আনবার। লাওসে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন বাঁধ ভেঙে বেশ কয়েকজন নিহত এবং শত শত মানুষ নিখোঁজ রয়েছে। লাওসের দক্ষিণ পূর্ব অঞ্চলের আত্তাপিউ প্রদেশে সোমবার দিন শেষে জেপিয়ান জে নামে বাঁধটি ভেঙে যাওয়ায় 5 বিলিয়ন অর্থাৎ 500 কোটি কিউবিক মিটার পানি ওই জেলায় ছড়িয়ে পড়ে। আকস্মিক বন্যায় ভেসে যায় শত শত ঘরবাড়ি, 6600 মানুষ গৃহহীন হয়। প্রধানমন্ত্রী থংলন সিসোলিত জরুরি বৈঠক করেন মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে এবং দ্রুত জরুরি সহায়তার নির্দেশ দেন। ওই জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধটি লাওস, দক্ষিণ কোরিয়া এবং থাইল্যান্ডের একটি যৌথ প্রকল্প, এবছরই এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
গ্রিসের অ্যাথেন্স এবং এর আশেপাশের বেশ কয়েকটি শহরে দাবাগ্নিতে অন্তত 49 জন নিহত এবং 140 জন আহত হয়েছে। প্রবল আগুন ছড়িয়ে পড়েছে রিসোর্ট শহরটির বিভিন্ন স্থানে। অ্যাথেন্সের পূর্ব এবং পশ্চিমাংশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আগুন নেভাতে এবং আক্রান্তদের সহায়তায় নিয়োগ করা হয়েছে সেনাবাহিনী। ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি সাহায্যের আবেদন জানানো হয়েছে অ্যাথেন্সের পক্ষ থেকে। সাইপ্রাস, স্পেন, ইটালি, জার্মানি, পোল্যান্ড এবং ফ্রান্স প্লেন ও অগ্নি নির্বাপক কর্মী পাঠিয়েছেন সহায়তার জন্য। গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস বসনিয়া সফর সংক্ষিপ্ত করে অ্যাথেন্সে ফিরেছেন এবং বিভিন্ন সংস্থার সঙ্গে পরামর্শ করছেন কিভাবে মানুষদেরকে নিরাপদে রাখা যায় তা নিয়ে। প্রথম আগুনের সূত্রপাত ঘটে অ্যাথেন্সের 50 কিলোমিটার পশ্চিমে কিনেতা নামের একটি শহরের পাইন জঙ্গল থেকে। বাংলাদেশের সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ল্যাবরেটরি এবং ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সংক্রান্ত সকল পরীক্ষা এবং সেবার মূল্য তালিকা উন্মুক্ত করবার এবং তা প্রদর্শনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ নিয়ে ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম রিপোর্ট পাঠিয়েছেন।
হাইকোর্টের 2 সদস্যের একটি ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এমন আদেশ দিয়ে আগামী 15 দিনের মধ্যে এই আদেশ বাস্তবায়ন করতে স্বাস্থ্য সচিব সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছে। এছাড়া আদেশ পাওয়ার 8 দিনের মধ্যে 1982 সালের দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স অনুযায়ী একটি নীতিমালা তৈরি এবং তা বাস্তবায়নের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বলেছে আদালত। জনস্বার্থে করা একটি রিট আবেদনের শেষে আদালত ওই আদেশ প্রদান করা ছাড়াও দেশের সকল জেলা সদরের হাসপাতালে ইন্টেনসিভ কেয়ার ইউনিট ICU এবং করোনারি কেয়ার ইউনিট CCU স্থাপনের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে। উল্লেখ্য, বাংলাদেশের কোন উচ্চ আদালত এই প্রথম জনস্বাস্থ্য খাতের বিষয়ে এমন আদেশ এবং রুল জারি করল। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আফগানিস্তানের রাজধানী কাবুলের বিভিন্ন স্থানে 3 দফায় অজ্ঞাত স্থান থেকে করা রকেট হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। হামলার দায় কেউ স্বীকার করেনি। মাত্র 2 দিন আগে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় 16 জন নিহত এবং 60 জন আহত হয়েছিল। ওই হামলাটি ঘটে আফগানিস্তানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, সাবেক উজবেক ওয়ারলর্ড আব্দুল রশিদ দুস্তাম তুরস্কে নির্বাসন থেকে দেশে ফেরার কয়েক মিনিটের মাথায়। প্রাণ ভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদেরকে নিরাপদে মিয়ানমারে ফিরিয়ে দেবার পরিবেশ তৈরির জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্যাতন, হত্যা, নারী ধর্ষণ সহ নানা বিষয়ে স্বচ্ছ তদন্তের গুরুত্ব দিয়েছে। মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের নতুন দূত ক্রিস্টাইন শ্রেনার বার্গেনার নিরাপত্তা পরিষদকে বলেছেন মিয়ানমারের নেতৃবৃন্দ রোহিঙ্গাদেরকে রাখাইন রাজ্যে ফিরিয়ে নিতে চান, তবে সেখানে সংখ্যালঘু রোহিঙ্গা এবং সংখ্যাগুরু বৌদ্ধদের মধ্যে মতবিরোধ থেকে যাবে। 6 জন সাবেক শীর্ষ গোয়েন্দা এবং নিরাপত্তা কর্মকর্তার সিকিউরিটি ক্লিয়ারেন্স বা নিরাপত্তা সনদ ফিরিয়ে নেওয়ার কথা ভাবছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের সমালোচনা করায় তাদের প্রতি নিরাশ হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই তালিকায় রয়েছেন সাবেক CIA প্রধান জন ব্রেনান এবং সাবেক FBI পরিচালক জেমস কোমি। হোয়াইট হাউস মুখপাত্রী সারা হাকাবি স্যান্ডার্স বলেছেন তাদের জাতীয় নিরাপত্তা ক্লিয়ারেন্স তুলে নেওয়ার কথা ভাবছেন প্রেসিডেন্ট, কারণ তারা রাজনৈতিকভাবে বিভক্ত। রাশিয়ার সঙ্গে সম্পর্ক বিষয়ে তারা ভিত্তিহীন ধারণা পোষণ করেছেন। এই তালিকায় আরও যাদের নাম রয়েছেন তারা হলেন সাবেক জাতীয় গোয়েন্দা পরিচালক জেমস ক্ল্যাপার, সাবেক ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি প্রধান মাইকেল হেইডেন, ফর্মার FBI সাবেক উপপরিচালক অ্যান্ড্রিউ ম্যাককেবে এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক উপদেষ্টা সুজান রাইস। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে যুক্তরাষ্ট্রকে হুমকি দিলে ঐতিহাসিক পরিস্থিতির মুখে পড়তে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই টুইটের কি প্রভাব পড়তে পারে এমন প্রশ্নে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন কিছুই না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন বলেন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এ বিষয়টি নিয়ে কথা বলেছেন। বলেছেন ইরান যদি নেতিবাচক কিছু করে তার পরিণতি ইরানকে সইতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের প্রেসিডেন্টের প্রতি বলেছেন হিংসা সিংহের লেজ দিয়ে নাড়াচাড়া করবেন না, অনুশোচনার সুযোগও পাবেন না। থাইল্যান্ডের দুর্গম পাহাড়ি গুহায় দুই সপ্তাহের বেশি সময় আটকে থাকা ১২ জন খুদে ফুটবলার এবং তাদের প্রশিক্ষককে উদ্ধারকারী ৯ জন অস্ট্রেলিয়ানকে সম্মানিত করা হচ্ছে। মঙ্গলবার রাজধানী ক্যানবেরায় এক অনুষ্ঠানে তাদেরকে মেডেল পরিয়ে দেওয়া হয়। রিচার্ড হ্যারিস এবং তার সহকর্মী ক্রেগ চ্যালেনকে অস্ট্রেলিয়ার দ্বিতীয় মর্যাদাপূর্ণ সিভিলিয়ান সাহসিকতার পদক স্টার অফ কারেজ দেওয়া হয়। আর প্রথম পদকটি, সবচেয়ে বড় পদক, হচ্ছে ক্রস অফ ভেলোর। এছাড়া আরও ৬ জন নেভি ও পুলিশকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। এই ছিল বিশ্ব সংবাদে আজকে আমার হাতের খবরগুলো।
শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের বাংলা অধিবেশন শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ১৯০ মিটারে এবং ১৫৭৫ কিলোহার্টজে। মিয়ানমারের রাখাইন থেকে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় গ্রহণ এবং তাদের প্রত্যাবাসন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। এ সম্পর্কে ভয়েস অফ আমেরিকার সাথে আলাপকালে বিস্তারিত বিশ্লেষণ করেছেন অভিবাসন ও শরণার্থী বিষয়ক বিশ্লেষক এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা IOM এর প্রাক্তন কর্মকর্তা আসিফ মনির। ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমির খসরু।
রোহিঙ্গা সংকট সমাধান এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠক সোমবার অনুষ্ঠিত হয়েছে। আর এই বৈঠকে এই প্রথমবারের মতো মিয়ানমার ও দেশটির রাখাইন রাজ্য এবং রোহিঙ্গাদের সর্বসাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার সংক্রান্ত বিশেষ দূত ক্রিস্টিন সেনার বার্গনার নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের অবহিতকরণ বা ব্রিফ করেছেন। বিশেষ দূত এ মাসেই মিয়ানমার এবং বাংলাদেশ সফর করেন। বৈঠকের পরে সাংবাদিকদের জানানো হয়, রাখাইন পরিস্থিতি এখনও রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য যথাযথ নয়। নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া বৈঠকে রাখাইনে বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাবলী ঘটেছে তার স্বাধীন এবং স্বচ্ছ তদন্ত দাবি করা হয়েছে। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের স্বার্থে জাতিসংঘের সংস্থা UNHCR ও UNDP-র সাথে মিয়ানমারের স্বাক্ষরিত সমঝোতা স্মারক এবং একইভাবে মিয়ানমারের সাথে বাংলাদেশের মধ্যেকার স্বাক্ষরিত সমঝোতা স্মারক দ্রুত বাস্তবায়নের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলো মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই উদ্যোগ কতটা সফল হবে এ প্রশ্নে নানা আলোচনা রয়েছে বাংলাদেশের বিশ্লেষক এবং সংশ্লিষ্ট মহলে। এ সম্পর্কে ভয়েস অব আমেরিকার সাথে আলাপকালে বিস্তারিত বিশ্লেষণ করেছেন অভিবাসন ও শরণার্থী বিষয়ক বিশ্লেষক এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর প্রাক্তন কর্মকর্তা আসিফ মুনির।
নিরাপত্তা পরিষদের এই অধিবেশন বিশেষত্ব একটা আছে যে এই দূত যিনি নিযুক্ত হয়েছেন তিনি নবনিযুক্ত, সম্প্রতি উনি দেখে গেছেন পরিস্থিতি। আবার আরেকটি হচ্ছে যে জাতিসংঘের মহাসচিবও সম্প্রতি বাংলাদেশে দেখেছেন এবং সেখানে অবস্থাগুলো বোঝার চেষ্টা করেছেন নিজের চোখে। আমরা তো এর আগেও শুনেছি ওনার বক্তব্য, উনি যথেষ্ট জোরালো গলায় বক্তব্য দিয়েছেন যে ওখানে মিয়ানমারে জাতিসত্তা নিধনের মতো অবস্থা তৈরি হচ্ছে বা হয়েছিল, কিন্তু এখানে উনি নিজের দেখার জায়গাটা থেকে এই বিশেষ অধিবেশনে আমরা আশা করতে পারি যে তার বিশেষ দূত এবং জাতিসংঘের মহাসচিবের যে বক্তব্য অনেক জোরালো ভাবে আসবে, যেহেতু তারা সচক্ষে অন্তত যে ভুক্তভোগী মানুষরা আছে তাদের অবস্থাগুলো দেখেছেন এবং তাদের সাথে কথা বলেছেন। এই পরিপ্রেক্ষিতে আসলে এখানে আলোচনার একটু হয়তো ভিন্ন মাত্রা পেতে পারে, এটুকু আমরা আশা করতেই পারি।
ইতিপূর্বেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নানা উদ্যোগ নিয়েছে, নিরাপত্তা পরিষদে নানা আলোচনা হয়েছে, নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতরা বাংলাদেশ সফর করেছেন, কিন্তু কার্যকর তেমন কিছুই হয়নি। এবারে আপনি কতটা আশাবাদী যে জাতিসংঘ একটা কার্যকর কোনো উদ্যোগ নিতে পারবে বা জাতিসংঘের এই উদ্যোগটি কার্যকর হবে?
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেতরে কিছু কিছু রাষ্ট্র আছে যারা এর আগে মিয়ানমারের পক্ষে বা বিশেষ করে কিছুটা এরকম অবস্থান নিয়েছে যেটা রোহিঙ্গাদের পক্ষে যায়নি বা যাবে না এরকম একটা। এবার আসলে দেখতে হবে যে তারা সেখান থেকে কতটুকু সরে আসতে পারে, কারণ তারা নিজেরাও যখন বাংলাদেশ ঘুরে গেছেন তারপরে কিন্তু যাওয়ার সময় তারা খুব একটা আশার কথা তারা নিজেরা শোনাতে পারেননি। এবং সেখানে বড় একটা জায়গা হচ্ছে যে বিশেষ করে আমরা যদি চীনের কথা ভাবি সেটি ভারতের কথাও কিছুটা হয়তো আসবে, কিন্তু সেটা নিরাপত্তা পরিষদের বাইরে, কিন্তু UK, US এবং চীন এই তিনটি দেশের ক্ষেত্রে যে তাদের কি ভূমিকা থাকে। আমরা এর আগেও দেখেছি তারা কিছুটা নমনীয় একটি জায়গা অন্তত, বিশেষ করে এই যে দ্বিপাক্ষিক আলোচনাগুলো হয় অথবা এখানে অন্তত একটা সমাধানে যাওয়া দরকার, রোহিঙ্গাদের বিরুদ্ধে কিছুই হচ্ছে না এরকম কিছু কিন্তু তারা বলেনি। কাজেই এখানে একটু হয়তো তারা নমনীয় থাকবেন, তবে একেবারে তাৎক্ষণিক ভাবে তাদের প্রতিক্রিয়া হয়তো পাওয়া যাবে না। এটি যেটি হবে যে বিশেষ অধিবেশনের পরে যে দেন দরবারগুলো হবে বা কূটনৈতিক আলাপ আলোচনাগুলো চলতে থাকবে, সেখানে যদি আর একটু কিছুটা আগানো যায়, অনেক ধীর গতিতে হবে, কিছুটা হয়তো আগাবে, এরকম একটু আশা করতে পারি।
এখানে আসলে যে ধীর গতির কথা আপনি বলছেন, ধীর গতিতে তো চলছেই, তাহলে এই অবস্থায় কি চলতে থাকবে এবং কতদিনে এর একটা সুরাহা দেখা যেতে পারে? অন্তত জাতিসংঘের পক্ষ থেকে একটা আন্তর্জাতিক চাপ, যথাযথ আন্তর্জাতিক চাপ প্রয়োগের প্রশ্ন।
একটা যেটা দেখার বিষয় হবে, একটা টাইমলাইন যদি আমরা চিন্তা করি, সামনে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক আছে। আমরা জানি যে গত বছর যেটি হয়েছিল শেষের দিকে, তখন সেখানে মিয়ানমারের প্রতিনিধি উপস্থিত ছিলেন, কিন্তু বিশেষ করে আং সান সু চি, যেটা অনেকেই আশা করছিলেন যে তিনি থাকবেন, তিনি কিছু বক্তব্য দিবেন, এবং সেটা একেবারেই জুলাই অগস্টের ঘটনা বা অগস্টের ঘটনার পরপরই ছিল, তখন তিনি নিজে উপস্থিত থাকেনি। এবং তখন কিন্তু এক ধরনের ডিনায়াল, একেবারে অস্বীকার করার মতো একটা জায়গায় ছিল, এবং পুরোটাই একটি জঙ্গি মনোভাবধারী বা জঙ্গি চরিত্রের একটি ঘটনা ঘটেছে এবং সেটার বিরুদ্ধেই তারা প্রতিবাদ করছেন, এরকম অবস্থান ছিল। সেখান থেকে কিন্তু মিয়ানমার একটু একটু করে অন্য অবস্থান নিতে হয়েছে, তাদের এই বিভিন্ন রকম কূটনৈতিক তৎপরতা এবং আন্তর্জাতিক বিভিন্ন আলাপ সমালোচনার কারণে। এই যে সেপ্টেম্বরে সামনের বৈঠকটি আসছে, তার আগে তাদের একটি অবস্থান তৈরি করতে হবে, এবং সেটি দেখার বিষয় যে এই আগামী কয়েক মাসের মধ্যে, একটি হচ্ছে যে অন্যান্য রাষ্ট্রগুলো যারা চাপের মধ্যে আছে আন্তর্জাতিক ভাবে, বিশেষ করে নিরাপত্তা পরিষদের দেশগুলো এবং মিয়ানমার নিজেও, তারা কতটুকু প্রতিশ্রুতি দিতে পারে।
পরের প্রশ্নটিতে যেতে চাচ্ছি যে মিয়ানমার এবং বাংলাদেশের সাথে বেশ আগেই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল প্রত্যাবাসন বিষয়ে। অতি সম্প্রতি ইউএনএসসিআর এবং ইউএনডিপির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে রাখাইন পরিস্থিতির তেমন কোনো উন্নয়ন হয়নি, প্রত্যাবাসনের সহায়ক পরিস্থিতি তো সৃষ্টি হয়নি বলে জাতিসংঘের বিভিন্ন কর্মকর্তা বলছেন। এর উপরে যে বিষয়টি দেখা যাচ্ছে যে মিয়ানমার রাখাইন থেকে এখনও নিরাপত্তাজনিত ভীতির কারণে মানুষজন এলাকা ছাড়ছেন, বাংলাদেশে আশ্রয় নিচ্ছেন, এই পরিস্থিতিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন সংক্ষেপে একটু?
সেখানে আসলে এটার একটা দীর্ঘমেয়াদী সমাধানের ক্ষেত্রে খুব বেশি কিছু সেখানে নেই, এবং বিশেষ করে সেখানে অনুকূল পরিস্থিতি তৈরির ব্যাপারটা কিছু নেই। এটা কিন্তু আমরা আগে থেকেও কিছুটা সেটা বুঝতে পেরেছিলাম। এখানে কিন্তু এই আমাদের যে দ্বিপাক্ষিক চুক্তি আছে মিয়ানমারের সাথে, সেটাতেও খুব বেশি দূর আগানো যাবে না। আবার এই যে আন্তর্জাতিক সংস্থাগুলো, বিশেষ করে যেহেতু রেফিউজি কনভেনশনে মিয়ানমার অনুস্বাক্ষরকারী নয়, কাজে এখানে ইউএনএইচসিআর বা ইউএনডিপি কতটুকু ইনভলভ করবে, এটা অনেকখানি কিন্তু মিয়ানমারের হাতে রয়েছে, এবং সেটি মিয়ানমার সরকার যেকোনো সময় সেই চুক্তি তাদের নিজেদের সার্বভৌমত্বের কথা বলে হোক, তাদের নিজস্ব রাষ্ট্রীয় গুরুত্ব দেওয়ার বিপদ ব্যাপারগুলির কারণেই হোক, যেকোনো সময় এটাকে তারা বানচাল করতে পারে অথবা বলতে পারে যে এটা কার্যকরী আর করা যাচ্ছে না, কারণ আমাদের স্বার্থ সেখানে লঙ্ঘন হচ্ছে। কাজে আমি ওখানে খুব একটা আশার আলো দেখছি না এই চুক্তির মাধ্যমে, কিন্তু প্রত্যাবাসনের ক্ষেত্রে এই চুক্তি কোনোই কাজে আসবে না।
বিশ্লেষকগণ নিরাপত্তা পরিষদের এই উদ্যোগকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন। বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক যে উদ্যোগ নেওয়া হয়েছে তার ফলাফল খুব দ্রুত না হলেও ভবিষ্যতে রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে জাতিসংঘের এসব উদ্যোগ একটি সুদূরপ্রসারী ইতিবাচক ফল নিয়ে আসবে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
জানিয়ে দিচ্ছি আগামীকাল বুধবারের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। হ্যালো ওয়াশিংটনের আগামীকালের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন ও সর্বশেষ পরিস্থিতি। অনুষ্ঠান শোনার এবং অংশগ্রহণের আমন্ত্রণ রইল। ভ ভারতে গণপিটুনি, গণরোষ, মাথাচাড়া দেয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করে কেন্দ্রীয় সরকারকে আইন তৈরি করতে বলেছে সুপ্রিম কোর্ট। এ সম্পর্কে পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন আহসানুল হক।
ভারতে সাম্প্রতিক মাসগুলোতে গোরক্ষার নামে গণপিটুনি, গণরোষ, মাথাচাড়া দেয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করে কেন্দ্রীয় সরকারকে আইন তৈরি করতে বলেছে সুপ্রিম কোর্ট। সচিব সংক্রান্ত কমিটি গণপিটুনি দেশের এখানে ওখানে মারমুখী জনতার আইন হাতে তুলে নিয়ে তাৎক্ষণিক সাজা দেবার প্রবণতা রুখতে যেসব সুপারিশ করবে সেগুলো খতিয়ে দেখবে রাজনাথ সিং এর নেতৃত্বাধীন ওই মন্ত্রীগোষ্ঠী। তারা রিপোর্ট দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। গাওবার কমিটিতে রয়েছেন তাঁকে নিয়ে চারজন। এ বিষয়ে খোঁজখবর নিয়েছেন কলকাতায় সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, গণপিটুনির ঘটনাগুলোর কারণে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের নির্দেশে যে কমিটি গঠন করলো তার প্রেক্ষিতটা কি?
প্রেক্ষিতটা মূলত যেটা আমরা জেনেছি বা পত্রপত্রিকায় দেশের কেন্দ্রীয় মন্ত্রী, দেশের বিরোধী দলেরা, গোটা দেশ উত্তাল। গত ৬ মাস, ৯ থেকে ৬ মাস ধরে আমরা দেখছি গোটা ভারতবর্ষ ব্যাপী, কখনো রাজস্থান, কখনো পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তরবঙ্গের কোনো প্রত্যন্ত গ্রাম কিংবা গুজরাট, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গোরক্ষার নামে কিন্তু একটা গণপিটুনির ঘটনা চলছে। সেই ঘটনাটা ঘটছে, একটা আতঙ্ক তৈরি হচ্ছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে একটা মানে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, বারবার প্রশাসনের তরফ থেকে রাজ্য স্তরে, কেন্দ্রীয় স্তরে সাবধান করা হচ্ছে যে কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। তারপরেও কিন্তু এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে অতি সম্প্রতি গত শুক্রবার ২১ তারিখ একটি রাজস্থানের একটি গ্রামে একজন রাত্রিবেলা একটি গরু নিয়ে যাচ্ছিল, গরুটা ডেকে ফেলে, আওয়াজ করে। সেই অঞ্চলের গ্রামের মানুষরা ভেবেছে গরু চুরি করে যে পাচার করছে, একজনকে পিটি, দুজন যাচ্ছিল, একজন পালিয়ে যায় আর একজনকে আটকা পড়ে যায়, এক কথায় ফেঁসে গিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়। তাকে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে ৩ ঘন্টার সময় লাগে, কিন্তু সে পথে গিয়ে যখন ওখানে সে পৌঁছে গিয়ে সে মারা গেছে। এই যে ঘটনা গোটা ভারতবর্ষ ধরে দীর্ঘদিন ধরে হচ্ছে, প্রায় ৯ থেকে ৬ মাস ধরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মিডিয়া সেন দৃষ্টিতে নজর করছে, দেশের মানুষ জানতে পারছে, সরকার জানছে, সতর্কতা করা হচ্ছে, আইনের দ্বারস্থ হচ্ছে, কিন্তু তাও বিষয়টা থামছে না। শেষ পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে বিষয়টা কড়া হাতে দমন করার জন্য নির্দেশ দেয়। তারপরে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নড়েচড়ে বসে এবং একটি ৪ জন মন্ত্রীগোষ্ঠীকে নিয়ে, রাজনাথ সিং এর নেতৃত্বাধীন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব তার মাথার উপরে থাকবে, তাকে নিয়ে তৈরি হয়েছে একটি কমিটি। সেই কমিটি বিষয়টা খতিয়ে দেখে প্রধানমন্ত্রীকে রিপোর্ট দেবে। কিন্তু এখানে প্রসঙ্গত বলা যেতে পারে, এর আগেও কিন্তু প্রত্যেকটা রাজ্য স্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছিল এবং প্রত্যেকটা রাজ্য, প্রত্যেকটা জেলা স্তরে জানিয়েছিল, একটা নোডাল কমিটির প্রশাসনিক স্তরে এসপি লেভেলের একটা নোডাল কমিটির একজন অফিসারকে ঠিক করা হয়েছিল এটা দেখা দেখভালের জন্য। কিন্তু তারপরেও কিন্তু এই ঘটনা চলে আসছে, এরপরই এই সতর্কতা।
ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো কি বলছে?
ভারতের বিরোধী রাজনৈতিক দল তো সেই অর্থে একেবারে মারমুখী না হলেও অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে, ভারতবর্ষের আপনারা জানেন যে আমাদের দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস, কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী তিনি বলেছেন, টুইট করেছেন যে প্রধানমন্ত্রী নৃশংস নতুন ভারতে মানবতার স্থান দখল করেছে বিদ্বেষ। তো এইটা উনি বলেছেন, তার এই যে কথা বলাটা, কিন্তু বিরোধীরা যেমন বিরোধীদের পক্ষ থেকে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নৃশংস নতুন ভারতে মানবতার স্থান দখল করেছে বিদ্বেষ এইভাবে মন্তব্য করে তিনি টুইট বার্তায় তার বিরোধিতার কথা জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে, সঙ্গে সঙ্গে কিন্তু বিজেপির পক্ষ থেকেও তাকে পাল্টা আঘাত করা হয়েছে, তাকে কটূক্তি করা হয়েছে, তাদের এই বক্তব্যকে তারা বিরোধিতা করেছে বিভিন্ন ভাবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে শুধু কংগ্রেস করেনি, আমাদের রাজ্যের যে এখন প্রশাসনিক ক্ষমতা রয়েছে তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু সংসদে ধর্ণায় বসেছে, যে এটা তো পশ্চিমবঙ্গেও ঘটেছে এবং গোটা দেশে ঘটছে। আপনারা জানেন যে এখন কেন্দ্রীয় সরকারের এনডিএ সরকারের বিরুদ্ধে মানে একটা বিরোধী জোট গড়ার জন্য কিন্তু কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস, ভারতবর্ষের অন্যান্য প্রাদেশিক যেসব রাজনৈতিক দলগুলো আছে তারা একাট্টা হওয়ার চেষ্টা করছে 2019 লোকসভাকে সামনে রেখে। সেই জন্য কিন্তু এই বিরোধিতায় সামিল আমাদের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন যে তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, তার যে 42 জন সাংসদ রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু আজকে সংসদে তারা সংসদে ধর্ণায় বসেছে।
আরএসএস এর এক নেতা যে বিতর্কিত মন্তব্য করেছেন সেটি সম্পর্কে আপনি কি জানতে পেরেছেন?
তার বক্তব্যটা নিয়ে তো এই মুহূর্তে গোটা দেশ উত্তাল, অত্যন্ত নিন্দনীয় বক্তব্য। তিনি যা যুক্তি দেখিয়েছেন তার বক্তব্যের প্রতিলিপি আমরা পেয়েছি। তার বক্তব্য হচ্ছে গরু খাওয়া বন্ধ করে দিলে গণপিটুনির ঘটনা আর ঘটবে না। তার এই এমনই বিতর্কিত মন্তব্য করেছেন আরএসএস এর শীর্ষ নেতা ইন্দ্রেশ কুমার। তিনি যে কথা বলেছেন সে কথাটা কোন ধরনের গণহিংসা সমর্থনযোগ্য নয়। তিনি বলছেন কিন্তু এক্ষেত্রে গরু খাওয়া বন্ধ হলে গণপিটুনি বন্ধ হবে বলে তিনি কিন্তু মন্তব্য করেছেন। ইন্দ্রেশ বাবুর সম্পর্কে আমরা, ইন্দ্রেশ কুমারের সম্পর্কে আমরা যতদূর জানি মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তিনি মার্গদর্শকও। রাঁচিতে তিনি এক অনুষ্ঠানে এই কথা বলেছেন যে তার বক্তব্য আরো আমরা যদি বিস্তারিত হয়ে বলতে চাই, আপনার ঘরই হোক বা পাড়া, জাতি হোক বা দল, তা কখনোই মেনে নেওয়া যায় না। কিন্তু পৃথিবীর কোন ধর্ম তাদের ধর্মস্থলে গোহত্যার কথা বলে না। তিনি বলেছেন যীশু খ্রিস্টের জন্মই হয়েছিল গোয়ালে, তাই সেখানেও গরুকে বলা হয় মা। মক্কা মদিনাতেও গোহত্যা অপরাধ, আমরা কি মানবতাকে এই পাপ থেকে মুক্ত করার শপথ নিতে পারি না? গোহত্যা বন্ধ হলে এই ধরনের হিংসা বন্ধ হবে তিনি মন্তব্য করেছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর কি কোনো ব্যবস্থা গ্রহণ করেছে?
হ্যাঁ, ইতিমধ্যে কেন্দ্রীয় আমরা যেটা জেনেছি যে আজকেই যে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে রাজনাথ সিং এর নেতৃত্বাধীন তিনি একটা গুরুত্বপূর্ণ আজকে দিল্লিতে মিটিংও করেছেন। মিটিং এ করে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে উঠছেন। পুরো বিষয়টাই কিন্তু তিনি তদারকি করবেন, যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে যতীয় বিষয়টি হয়েছে, কমিটিটা গঠন হয়েছে, কিন্তু মূল প্রেক্ষাপটটা কিন্তু দেখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং নিজেই, এবং তিনিই সমস্ত ব্যাপারটা কোয়ার্ডিনেট করে তিনি নিজেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি রিপোর্টটা দেবেন। সে কথা তিনি নিজেই আজকে সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন।
ভারতে মুসলমানরা গরুর মাংস খাচ্ছেন বহু কাল ধরে, কিন্তু এই গত কয়েক মাস ধরে কেন এই ব্যাপারটি এতটা স্পর্শকাতর হয়ে উঠল, কারণটি কি?
কারণটা যদি বলেন এটা এটা ধর্মের নামে কিন্তু এটা একটা, আমি বলবো এটা আমার নিজস্ব মতামত, একটা দেশ গঠনের জন্য বিষয়টা যতটা না, আমার মনে হচ্ছে কিন্তু ধর্মের নামে কিন্তু একটা হানাহানির চেষ্টা চলছে। সেই কারণেই তো আজকে সুপ্রিম কোর্ট এত বড় নির্দেশ দিয়েছে। সরকার আগে সচেতন হয়েছে, রাজ্য স্তর থেকে জেলা স্তর, জেলা স্তর থেকে লোকাল ব্লক থানা স্তরেও কিন্তু সতর্কতা। আপনারা জানেন যে আমরা এত কিছুদিন আগে দেখেছি এখন একটা শিশু চোর, ছেলে ধরা সন্দেহ কিন্তু গণপিটুনির একটা রব চলছে এবং বেশ কিছু মানুষ কিন্তু মারাও গেছে। আপনারা জানেন যে গত ৬ মাসে একটা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রিপোর্ট দিয়েছে 89 জন মারা গেছে। তো এটা এটা কিন্তু একটা মানুষ খোয়াব দেখছে, আমি বলবো খোয়াব দেখছে, এটার কিন্তু কোনো দরকার নেই। এই সাবধানতা, এই রক্ষা করা, গোহত্যা রক্ষার নামে এই মানুষ মারার হানাহানি কিন্তু বন্ধ হওয়া আশু প্রয়োজন। নাহলে কিন্তু একটা বাজে সময় ভারতবাসীর সামনে এসে পড়ছে বলে আমার নিজস্ব মতামত।
পরমাশিস ঘোষ রায়, আপনাকে অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবার রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। ধান গবেষণায় বিজ্ঞানীরা কয়েক দশকে চাল উৎপাদনে বড় ধরনের সফলতার কথা জানিয়েছেন। পরবর্তী পরীক্ষায় এই সফলতা বজায় থাকলে দ্রুত হারে বেড়ে ওঠা বিশ্ব জনগোষ্ঠীর জন্য তা অতি প্রয়োজনীয় খাদ্যের উৎস হতে পারে। স্টিভ বারগনার একটি রিপোর্ট পড়ে শোনাচ্ছেন ইজাজ বিন হিউসান।
গবেষকেরা ধানের নতুন এক জিন আবিষ্কার করেছেন যা ধানের ফুলের আকার বহুমাত্রায় বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। গবেষক দল সনাতন প্রথায় 5 ধরনের চালের সন্ধানে নতুন জিনের সংযোগ ঘটান। তারা ফল পেয়েছেন তখনই। এসব নতুন ধানের উদ্ভিদ তাদের পিতামাতা উদ্ভিদের চাইতে 28-85% বেশি চাল দিতে সক্ষম হয়েছে। আরকানস বিশ্ববিদ্যালয়ের ধান গবেষক শুয়ান শার মতে এটা বড় ধরনের এক প্রাপ্তি। আমরা যদি 6% ফলন বৃদ্ধি করতে পারি, সম্ভবত সেটাকেই আমরা বড় ধরনের সাফল্য বলে ভাবতে পারি। তবে তিনি হুঁশিয়ার করে দেন যে এটা ছোট আকারের নিয়ন্ত্রিত এক পরীক্ষা। চাষিদের ক্ষেতে এর ফলাফল কতটা পাওয়া যাবে তা এখনও স্পষ্ট নয়। 1960 সালে শস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নেওয়া গ্রিন রেভলিউশনের পর ধানের ফলনে তেমন একটা উন্নতি লক্ষ্য করা যায়নি। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন 2050 সালের মধ্যে বিশ্বের অতিরিক্ত 200 কোটি লোকের জন্য বিশাল আকারের খাদ্য উৎপাদনের প্রয়োজন হয়ে পড়বে। ধান বিজ্ঞানীদের উদ্ভাবিত সব ধরনের উদ্ভিদ কিন্তু একই ধরনের সফলতা দেখাতে পারেনি। যুক্তরাষ্ট্র কৃষি দপ্তরের ধান বিজ্ঞানী শ্যানন পিনসনের মতে এটাও শঙ্কিত হবার একটা কারণ হতে পারে। এটা চমকপ্রদ সাফল্য, তবে আমার মনে হয় না এটা সবুজ বিপ্লবের পর্যায়ের। নতুন উদ্ভাবিত এসব চারা চাষিদের কাছে পৌঁছাতে 2-4 বছর সময় লেগে যাবে।
শ্রোতা বন্ধুরা, এবার আপনারা শুনবেন আমাদের ধারাবাহিক অনুষ্ঠান ইংরেজি শিক্ষার আসর, এভরিডে গ্রামার।
আমাদের সাপ্তাহিক আয়োজন এভরিডে গ্রামারে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
সাবরিনা, আজকে আমরা আরেক ধরনের ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করতে চাই।
আবার ফ্রেজাল ভার্বস? আমার তো মনে হয় এরই মধ্যে 2 বার ফ্রেজাল ভার্বস নিয়ে আমরা আলোচনা করেছি।
হ্যাঁ, তা করেছি, কিন্তু সেগুলো ভিন্ন ধরনের ফ্রেজাল ভার্বস। আজ আমরা কথা বলবো 3-part ফ্রেজাল ভার্বস নিয়ে।
3-part ফ্রেজাল ভার্বস আগে তো কখনো শুনিনি।
আগে হয়তো ঠিক এই নামে শোনোনি, কিন্তু প্রাত্যহিক ব্যবহারে আমার বিশ্বাস নিশ্চয়ই শুনেছ,
তাই নাকি?
হ্যাঁ, তাই তো। এসো না প্রথমেই শোনা যাক এ নিয়ে লুসিয়া আর কাভে কি বলছে।
I'm Lucia. I'm looking forward to this episode.
And I'm Kave. I came up with the topic.
No, you didn't. Don't try to get away with saying you were the mastermind behind this awesome topic.
Okay, why don't we get on with the lesson, since we don't have much time. Plus, we get along really well, so I don't want to fight.
কি সাবরিনা, বোঝা যাচ্ছে কিছু?
না, খুব পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু আলোচনার বিষয় নিয়ে তাদের মধ্যে বেশ একটা মজার তর্ক হচ্ছে মনে হয়।
হ্যাঁ, প্রথমেই তো লুসিয়া বলল আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস এপিসোড, মানেটা বুঝতে পেরেছো তো?
খুব একটা পরিষ্কার হচ্ছে না আমার কাছে। ওই যে লুকিং ফরওয়ার্ড টু, এর মানে কি সামনের দিকে চেয়ে দেখা?
অনেকটাই ঠিক বলেছ, কিন্তু মানেটা অনেকটা আক্ষরিক হয়ে যাচ্ছে তোমার এই মানেটা। লুকিং ফরওয়ার্ড টু ঠিক চেয়ে দেখা নয়, চেয়ে আছি এই অর্থে। আর এই চেয়ে থাকা মানে এক ধরনের আগ্রহ নিয়ে, এক ধরনের প্রত্যাশা নিয়ে চেয়ে থাকা বা অপেক্ষা করা, সানন্দে অপেক্ষা করাও বলতে পারো।
আচ্ছা, তার মানে লুসিয়া আগ্রহ ভরে অপেক্ষা করছে আজকের এই অনুষ্ঠানের দিকে।
হ্যাঁ, একদম তাই।
আর কাভে বলল আই কেম আপ উইথ দ্য টপিক, এখানেও কিন্তু আমার একটু কনফিউশন হচ্ছে ওই কেম আপ উইথ কথাটা বলায়।
আসলে এইসব কনফিউশন নিয়েই আমরা কথা বলবো খানিক পরে। তবে ওই যে কেম আপ উইথ বললে, এই সাদামাটা অর্থটা হচ্ছে উত্থাপন করা।
তার মানে কাভে বলতে চেয়েছে আলোচ্য বিষয়টা সেই উত্থাপন করেছে, কিংবা ধারণাটা তার। তবে যে লুসিয়া বলল নো ইউ ডিডেন্ট, তার মানে না তুমি বলনি।
হ্যাঁ, একদম ঠিক বলেছো সাবরিনা। আর এটা নিয়েই তাদের মধ্যে ওই মজার তর্ক চলছে যে কথা তুমি একটু আগে বললে আমাদের।
হ্যাঁ, সেটা বোঝা যাচ্ছে। তবে ও যে লুসিয়া আবার বলল ডোন্ট ট্রাই টু গেট অ্যাওয়ে উইথ সেইং ইউ আর দ্য মাস্টার মাইন্ড, এই বাক্যটা আমার কাছে খুব কঠিন মনে হচ্ছে।
হ্যাঁ, এটা একটু কঠিন বাক্যই বটে। গেট অ্যাওয়ে উইথ এর সহজ বাংলা অনুবাদ হচ্ছে পার পেয়ে যাওয়া, কোনো কিছুতে উত্তীর্ণ হওয়া।
আর পুরো বাক্যটার মানে?
পুরো বাক্যটার মানে হচ্ছে তুমি যেই চমৎকার বিষয়টি নিয়ে সবার আগে ভেবেছ সেটা বলে পার পেয়ে যেও না।
এবার কিন্তু কাফে বলল ওকে, ওয়াই ডোন্ট উই গেট অন উইথ দ্য লেসন সিন্স উই ডোন্ট হ্যাভ মাচ টাইম প্লাস উই গেট অ্যালোন রিয়েলি ওয়েল। মনে হচ্ছে কাভে মেনে নিচ্ছে লুসিয়ার কথা, কিন্তু গেট অন উইথ এই কথায় আমার একটু কনফিউশন আছে।
গেট অন উইথ মানে হচ্ছে মিলেমিশে চলা। এখানে আজকের এই পাঠ সম্পর্কে দুজনই যাতে মিলেমিশে সিদ্ধান্ত নেয় সেই কথাই বলা হচ্ছে।
হ্যাঁ, এবার বুঝতে পারছি।
তার মানে আমরা এখানে অনেকগুলো থ্রি পার্ট ফ্রেজাল ভার্বস শুনলাম,
তাই নাকি? আগে তো বলিনি।
হ্যাঁ, আগে বলিনি, একটু রহস্য রেখেছিলাম এই আর কি। এখন তো বুঝতে পারছো এতক্ষণ শোনা বাক্যে লুকিং ফরওয়ার্ড টু, কেম আপ উইথ, গেট অ্যাওয়ে উইথ, গেট অন উইথ, এগুলো সবই হচ্ছে থ্রি পার্ট ফ্রেজাল ভার্বস।
কিন্তু এই থ্রি পার্ট ফ্রেজাল ভার্বসকে কিভাবে সংজ্ঞায়িত করা যায়
সে সম্পর্কে শোনা যাক এখন লুসিয়া কি বলছে।
Three-part phrasal verbs are idiomatic expressions that have one verb and two particles.
A particle is a word that must appear with another word to create meaning. Like, look forward to. Verb plus particle plus particle.
Sabrina, three-part phrasal verbs এর সংজ্ঞাটা বুঝতে পেরেছো তো?
বিষয়টা আমার কাছে কেন যেন একটু জটিল মনে হচ্ছে।
আচ্ছা, লুসিয়া যা বলল সেটা বুঝিয়ে দিচ্ছি এখন। লুসিয়া বলছে যে থ্রি পার্ট ফ্রেজাল ভার্বস হচ্ছে এক ধরনের বাগধারার মতো যেখানে থাকে একটা ভার্ব এবং দুটো পার্টিকল।
ভার্ব তো বুঝলাম, কিন্তু পার্টিকলসটা ঠিক কি?
যেমনটি কাভে বলছে যে পার্টিকলস হচ্ছে এমন একটা শব্দ যা অন্য শব্দের সঙ্গে মিশে অর্থ সৃষ্টি করতে পারে।
তার মানে পার্টিকলস এর নিজস্ব কোনো মানে নেই?
না, ঠিক তা নয়, মানে আছে কিন্তু অন্য শব্দের সঙ্গে মিশে গিয়ে এর মানেটা হয় অন্য রকম।
যেমন?
যেমন ওই যে কাভে বলছে লুক ফরওয়ার্ড টু, এখানে ভার্ব হচ্ছে লুক আর পার্টিকলস হচ্ছে ফরওয়ার্ড এবং টু। তিনটেরই কিন্তু আলাদা আলাদা মানে আছে, কিন্তু একসঙ্গে যুক্ত হলে একটা সম্পূর্ণ নতুন অর্থ হয়।
কিন্তু এই থ্রি পার্ট ফ্রেজাল ভার্বস এর ব্যবহারের দরকারটাই বা কি?
থ্রি পার্ট ফ্রেজাল ভার্বস এর ব্যবহার এবং প্রয়োজন সম্পর্কে এখন তাহলে শোনা যাক লুসিয়া আর কাভের মধ্যকার এই সংলাপ।
Three part phrasal verbs are useful when you're trying to express yourself in a natural way without being too wordy.
But you have to remember a couple of things about three part phrasal verbs. One, they are inseparable. No part of speech can separate them.
Two, changing any part of the three-part phrasal verbs changes its meaning. Catch up to has a different meaning than catch up on. So be careful.
And three, be aware that three-part phrasal verbs in American English might have a different meaning from the same phrasal verbs in British English.
হ্যাঁ, এখানে অবশ্য লুসিয়া মনে করিয়ে দিচ্ছে যে অনেকগুলো শব্দ ব্যবহার না করে খুব সহজভাবে কোনো কিছু বোঝানোর জন্য এই থ্রি পার্ট ফ্রেজাল ভার্বস খুব প্রয়োজনীয়।
একদম ঠিক বলেছো সাবরিনা। কাভে বলছে এ বিষয়ে আরও দুটো কথা মনে রাখা দরকার।
হ্যাঁ, কাভে বলছে সেগুলো বিভক্ত করা যায় না।
হ্যাঁ, তার মানে মাঝখানে অন্য কোনো পার্ট অফ স্পিচ বসিয়ে এই থ্রি পার্ট ফ্রেজাল ভার্বসকে আলাদা করা যায় না।
আর সেই সঙ্গে লুসিয়াও আমাদের মনে করিয়ে দিল যে থ্রি পার্ট ফ্রেজাল ভার্বসের কোনো একটি অংশের পরিবর্তন ঘটালে এর মানেটাও কিন্তু পাল্টে যায়।
হ্যাঁ, যেমন লুসিয়া বলছে যে ক্যাচ আপ টু এবং ক্যাচ আপ অন, এই দুটোর অর্থ কিন্তু আলাদা।
আর কাভে আমাদের মনে করিয়ে দিচ্ছে যে থ্রি পার্ট ফ্রেজাল ভার্বসের আমেরিকান ও ব্রিটিশ অর্থের মধ্যেও পার্থক্য থাকতে পারে।
হ্যাঁ, এবং কাভে আবারও এক্সাম্পল দিচ্ছে থ্রি পার্ট ফ্রেজাল ভার্বসের, যার কয়েকটা আমরা ব্যবহার করেছি এবং কয়েকটি নতুন। লুক ফরওয়ার্ড টু, কাম আপ উইথ, গেট অ্যাওয়ে উইথ, গেট অন উইথ, ক্যাচ আপ টু, ক্যাচ আপ অন, এগুলোর মানে তাহলে ডিকশনারিতে দেখে নিও।
হ্যাঁ নিশ্চয়ই, আর এখন ব্যাপারটা পুরোপুরি বুঝতে পেরেছি।
বাহ, এখন তাহলে আমাদের ওঠার পালা। আজকের এই অনুষ্ঠান থেকে ওঠার আগে জানিয়ে রাখি যে আমাদের এই অনুষ্ঠান আপনারা আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক ফ্যান পেজেও দেখতে পাবেন, শুনতেও পাবেন।
আমাদের ওয়েব পেজের ঠিকানা www.voabangla.com, আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
এখন তাহলে আজকের সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি এক স্তবক শুভকামনা।
এবার রয়েছে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন রয়েছে।
রুশ সরকার সংবাদপত্র এবং মাধ্যমের স্বাধীনতাকে স্তব্ধ করা অব্যাহত রেখেছে। পররাষ্ট্র দফতরের মুখপাত্র হেদার নিওয়ার্ড বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার ফরেন এজেন্টস মিডিয়া আউটলেটের আওতায় বাছাই করে রেডিও ফ্রি ইউরোপ বা RFE, রেডিও লিবার্টি সংক্ষেপে RL এবং ভয়েস অব আমেরিকা সংক্ষেপে VOA কে সুনির্দিষ্ট করে লক্ষ্যভ্রষ্ট করার জন্য নিন্দা ব্যক্ত করছে। RFE, RL এবং ভয়েস অব আমেরিকা মাধ্যমগুলির বিরুদ্ধে রাশিয়াতে তাদের দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা এই আইনের আওতায় দীর্ঘায়িত করা হচ্ছে। এছাড়াও 3 জুলাই তারিখে রাষ্ট্রীয় ডুমা সংসদ আরও একটি আইন অনুমোদনের লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করে, যার মাধ্যমে ফরেন এজেন্টস শনাক্তকরণকে মাধ্যমগুলো ছাড়াও যারা মাধ্যমে কর্মরত তাদের প্রতিও প্রযোজ্য করা যাবে। মিস নেওয়ার্ড হুঁশিয়ার করে দেন যে এই আইন স্বতন্ত্র সাংবাদিক এবং ব্লগারদের তাদের কাজের জন্য লক্ষ্যবস্তু হতে রুশ সরকারকে নতুন এক হাতিয়ারের সন্ধান এনে দিতে পারবে। বিবিজির CEO এবং পরিচালক জন ল্যান্সিং RFE, RL এবং ভয়েস অব আমেরিকার বিরুদ্ধে রাশিয়ার হস্তক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, রাশিয়ার এই নতুন আইন স্পষ্টতই যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ সংগঠনের বিরুদ্ধে রাজনৈতিক এক হামলা, এবং রাশিয়ার জনগণ প্রতিদিন যে সঠিক এবং নির্ভরযোগ্য সংবাদ শুনে থাকেন সেই সম্প্রচারকে অসম্মান বা অমর্যাদা করার প্রয়াস মাত্র। এছাড়াও এই আইন অন্যায়ভাবে আমাদের সাংবাদিকদের ঝুঁকিতে ফেলবে বলে মিস্টার ল্যান্সিং মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র আবারও রুশ সরকারের প্রতি হেলসিনকি ফাইনাল অ্যাক্টের আওতায় তার প্রতিশ্রুতিকে সমুন্নত রাখতে এবং ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের আওতায় রাশিয়ায় ভাষা প্রকাশের অধিকার সহ মৌলিক অধিকার চর্চায় তাদের বাধ্যবাধকতার প্রতি শ্রদ্ধাশীল হতে অনুরোধ জানাচ্ছে। মিস্টার ল্যান্সিং বলেন, RFE, RL এবং ভয়েস অব আমেরিকার বিরুদ্ধে সুনির্দিষ্ট এসব অভিযান দুঃখজনক এবং অগ্রহণযোগ্য, তবে আমাদের এই প্রয়াস রাশিয়া এবং সারা বিশ্বে স্বাধীনতা এবং গণতন্ত্রের সমর্থনে জনগণকে অবগত এবং সম্পৃক্ত করার আমাদের উদ্যোগকে নিবৃত করতে পারবে না।
আপনারা এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন আমাদের অধিবেশন, ভয়েস অফ আমেরিকার রেডিও অধিবেশন, আপনারা মিডিয়াম ওয়েভ এবং শর্ট ওয়েভের সাথে সাথে এখন ফেসবুকেও আপনারা সরাসরি আপনাদের আমাদেরকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন আমাদের অধিবেশন। আমাদের সাথে আজকে ফেসবুকে যারা যারা আছেন তাদের মধ্যে রয়েছে মাসুদুর রহমান, অজয় কুমার সরকার, শঙ্কর হালদার, তাছাড়া আছেন রেজা রেজা, রাজ আনোয়ার এবং আরও অনেকেই আছেন, আমরা বলবো আপনাদের নাম। আশা করছি উপভোগ করছেন আমাদের অনুষ্ঠান, ভালো লাগছে। এবং এ মুহূর্তে
আমাদের এখন আপনারা শুনতে পাবেন খেলার খবর। খেলার খবর জানাচ্ছেন আহসানুল হক।
ধন্যবাদ। আজকে খেলার খবরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে জার্মানি ফুটবল দল, যে দলটি বিশ্বকাপে খেলেছে, আপনারা জানেন যে জার্মানির একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় হচ্ছেন মেসুত ওজিল, যিনি সম্প্রতি একটি ঘোষণা দিয়েছেন যে তিনি অবসর নিচ্ছেন আন্তর্জাতিক ফুটবল থেকে। আর্সেনাল দলে তিনি খেলে থাকেন এবং তিনি বলেছেন যে তিনি জার্মানিতে সাম্প্রদায়িকতার সম্মুখীন হয়েছেন এবং সেই প্রতিবাদে তিনি অবসর নিচ্ছেন। তিনি এমনটিও বলেছেন যে যখন জার্মানি জেতে তখন বলা হয় যে তিনি হচ্ছেন জার্মানির একজন খেলোয়াড়, আর যখন জার্মানি হেরে যায় তখন বলা হয় যে তিনি একজন অভিবাসী তার পরিচয় নিয়ে, কারণ তিনি মূলত তুরস্ক বা তুর্কি বংশোদ্ভূত একজন খেলোয়াড় মেসুত ওজিল। এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই ঢাকায় সাংবাদিক দিলু খন্দকারের সাথে। সাংবাদিক দিলু খন্দকার, আপনি আশা করি শুনতে পাচ্ছেন।
জি শুনছি।
আপনি আমাদের একটু বলবেন এই সম্পর্কে দিলু খন্দকার, মেসুত ওজিল সম্পর্কে।
খুবই দুঃখজনক ব্যাপারটা, নো রেসিজম ফুটবল মাঠের একটা বড় স্লোগান, সেটা বিশ্বকাপ ফুটবলই হোক কিংবা ইংলিশ লিগ, স্প্যানিশ লিগ, ইটালিয়ান লিগ, ফ্রেঞ্চ লিগ, জার্মান লিগ, এটা কিন্তু খুবই সব সময় দেখা যায় এই স্লোগানটা, এই এটা নো রেসিজম। এটা নিয়ে গত কয়েক দশক ধরেই প্রায় এটা নিয়ে কাজ করছে ফিফা, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। মেসুত ওজিল যে কথাটা আজ বললেন সেই কথাটাই বলেছেন বেলজিয়ামের রোমেলু লুকাকু। রোমেলু লুকাকু ঠিক একই কথাটা বলেছিলেন, রেসিজমের বিরুদ্ধেই একটা অবস্থান নিয়েছিলেন। তিনি বলেছিলেন যে যখন আমি ভালো খেলি তখন ওরা বলে বেলজিয়ামের স্ট্রাইকার রোমেলু লুকাকু, আর যখন আমি খারাপ খেলি বা দল খারাপ খেলে তখন বলে অভিবাসী স্ট্রাইকার রোমেলু লুকাকু। সেই কথাটা কদিন পরে বললেন মেসুত ওজিল, যিনি জন্মগত সূত্রে জার্মান, যার পূর্বপুরুষ তুরস্ক থেকে এসেছেন, এবং এই জার্মান 2014 যে বিশ্বকাপ জয় করেছিল সেই দলের অনেক প্লেয়ারই কিন্তু এরকম অভিবাসী। লুকাস পদলস্কি পোলিশ বংশোদ্ভূত জার্মান, এরকম আরো অনেকেই রয়েছেন। তো এটা নিয়ে সারা বিশ্বে তোলপাড় হয়ে যাচ্ছে, সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। ভারতের নন্দিত টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা টুইট করেছেন এবং তিনি মেসুত ওজিলের পক্ষ নিয়েছেন এবং তিনি বলেছেন ওজিল যেটা করেছে সেটা যথাযথই করেছেন, কারণ একজন খেলার মাঠে বর্ণবৈষম্যের কোনো অবকাশ নেই, এটা থাকতে পারে না। মেসুত ওজিল যেটা বলেছেন তার প্রতি সমর্থন জানিয়েছেন সানিয়া মির্জা, ম্যানচেস্টার ইউনাইটেডের নামি ফুটবলার রিও ফার্নান্দো এবং ফার্ডিনান্ড এবং মেসুত ওজিলের সতীর্থ জার্মান দলের জেরম বোয়েটাং। বোয়েটাংও বলেছেন যে আমি আন্ডার-19 এবং আন্ডার-21 ওজিলের সাথে থেকে জার্মান দলের হয়ে ইউরোপিয়ান কাপ জয় করেছি, বিশ্বকাপ জয় করেছি, একটা অসাধারণ ফুটবলার, আমার খুবই ভালো বন্ধু, কিন্তু তার সাথে যেটা হয়েছে সেটা ঠিক হওয়ার নয়, এবং মেসুত ওজিল যে কাজটা করেছেন, যে প্রতিবাদ করেছেন সেটা তার সমর্থন রয়েছে। এটা নিয়ে কিন্তু মেসুত ওজিল এতটা ক্ষোভ প্রকাশ করেছেন যে যা নিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের প্রতিনিধিকেও মন্তব্য করতে হয়েছেন। খুবই সুন্দর কথা বলেছেন অ্যাঙ্গেলা মার্কেল যে ওজিল যে অবসর নিয়েছেন সেটা তিনি সমর্থন করেন, তবে রেসিজম, বর্ণবাদ এই ধরনের কোনো কিছু তারা সমর্থন করেন না। এবং মেসুত ওজিল কিন্তু একটা খুবই অভিযোগ এনেছিলেন জার্মান ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে, কিন্তু সেটাকে আবার জার্মান ফুটবল ফেডারেশন সে কথাটাই বলেছেন যে এটা ঠিক হয়নি। মেসুত ওজিল কেন কোনো বর্ণ বৈষম্যকে জার্মান ফুটবল ফেডারেশন প্রশ্রয় দিচ্ছেন না। আপনি খেয়াল করবেন যখনই ইউরোপিয়ান ফুটবল লীগগুলি হয় তখনই কিন্তু কেউ না কেউ এই রেসিজমের শিকার হচ্ছে।
নিশ্চয়ই দিলু ভাই, আমরা এটাও জানি যে এবারে যে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, তাদের দলে কিন্তু অনেক অভিবাসী খেলোয়াড় ছিলেন, এবং এমবাপে এই যেই ফুটবলার এবারে বিশ্বকাপে সবার দৃষ্টি কেড়েছেন, সেই এমবাপেও কিন্তু একটি অভিবাসী পরিবারের সন্তান, তাই নয় কি? সুতরাং এই অভিবাসন নিয়ে যে বিতর্কটা, সেইটা কিন্তু ক্রমশ হয়তো ভবিষ্যতে আরও বড় হয়ে উঠবে, কারণ অভিবাসন সারা পৃথিবীতে ঘটছে এবং সেটা ক্রমশ হয়তো আরও বড় সমস্যা হয়ে দাঁড়াবে। মেসুত ওজিলের মতো একজন অসাধারণ খেলোয়াড় এইরকম একটি কারণে, 29 বছর বয়স, এইরকম একটি কারণে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন, এটা দুঃখজনক একটা ঘটনা নিশ্চয়ই, এবং আমরা আশা করব যে ভবিষ্যতে এই ধরনের ঘটনার যাতে না ঘটে সেই চেষ্টাটা করা হবে। আমরা ওদিকে শুনছি যে রোনাল্ডো যেরকম তার ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে যাচ্ছেন, তেমনি মেসিও বার্সেলোনা ছেড়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে।
হ্যাঁ, ঠিক তাই, কারণ ইতালিয়ান পত্রিকা তারা খবর প্রকাশ করেছেন যে এবার রোনাল্ডো আর লিওনেল মেসির যে মাঠে লড়াইটা, সেটা দেখা যাবে ইতালিয়ান লীগ সিরিয়াতে। এবং ইন্টার মিলান, তারা আভাস, ওই পত্রিকা আভাস দিয়েছেন যে ইন্টার মিলান তারা আটঘাট বেঁধে নেমেছেন, টাকা তাদের কাছে কোনো প্রবলেম না, তাদের স্পন্সররা তারা বলেছেন যে তোমরা একটা বড় প্লেয়ারকে ধরো, সেটা যদি লিওনেল মেসি হয় টাকা কোনো প্রবলেম হবে না। সত্যি কিন্তু দলবদলের বাজারটা হঠাৎ করেই চাঙ্গা হয়ে উঠল এমন খবরে। ক্রিশ্চিয়ানো রোনালদো যখন পাড়ি জমিয়েছেন ইতালিতে, ডেফিনেটলি যে স্পেনের ফুটবলে একটা ভাটা নেমে আসবে যদি লিওনেল মেসিও পাড়ি জমান ইতালিতে। এবং সেক্ষেত্রে ইটালিয়ান সিরিয়া যে কবছর ধরে রং হারিয়েছিল, সেটা কিন্তু আবার চাঙ্গা হয়ে উঠবে। আর দলবদলে শেষ কথা বলে কোনো কিছু নেই, নেইমারকে নিয়ে যেমন একটা দলবদল নিয়ে ব্যাপক নাটক হয়েছিল এবং পিএসজি অবিশ্বাস্য মূল্যে তাকে তুলে নিয়ে গেছিল বার্সেলোনা থেকে, ইনিয়েস্তা তিনি জাপানে পাড়িয়ে জমিয়েছেন, ফার্নান্দো তরেস জাপানে পাড়ি জমিয়েছেন, ফুটবলের শেষ কথা নেই। রাজনীতিতে যেমন শেষ বলে কোনো কথা নেই, ঠিক ফুটবলের দলবদল বাজারেও কিন্তু শেষ বলে কোনো কথা নেই। কারণ আজ যিনি ভালো খেলছেন যে দলেরই হোক, কোনো ক্লাবের নিজের ঘর বলে কোনো কিছুই আর থাকতে পারে না। যদিও মেসি দীর্ঘদিন ধরে খেলছেন বার্সেলোনার হয়ে, কিন্তু তিনি যে বার্সেলোনাতেই তার খেলোয়াড়ি জীবনের সমাপ্তি টানবেন এটা কিন্তু নিশ্চিত করে বলা যাবে না। এখন দু ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই হবে, টাকার খেলা হবে, এবং সেখানে স্পন্সরদের দেখা যাবে যে কতটা কি কতটা টাকা দিয়ে মেসিকে কিনে নিতে পারেন বা বার্সেলোনা কত টাকা দিয়ে তাকে ধরে রাখতে পারে। এটা কিন্তু একটা মজার বিষয় হয়ে
উঠবে। দিলু ভাই, আপনি একটু যদি একটা তথ্য দিতে পারেন, সেটা হচ্ছে যে একসময় এই বার্সেলোনা ক্লাবে তো ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা, তিনিও খেলেছিলেন এবং নেপোলিতে খেলেছিলেন পরে, এই তথ্যটি যদি আপনি একটু বিস্তারিত বলেন খুব সংক্ষেপে।
কারণ ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা বার্সেলোনার হয়ে খেলার সময় কিন্তু নাপোলি তাকে বিশাল অর্থে কিনে নিয়েছিলেন, এবং তখনকার দলবদলের বাজারে সেটা ছিল এই রেকর্ড পরিমাণ মানি। এবং আমার এখনো মনে পড়ে যেদিন তিনি নাপোলির হয়ে প্রথম সাইন করবেন, সেদিন 40,000-50,000 দর্শক এসেছিল নাপোলি স্টেডিয়ামে, এবং তারা কিন্তু টিকিট বিক্রি করেছিল, এবং তারা যে টাকা দিয়ে ম্যারাডোনাকে কিনে নিয়েছিল সেই টাকাটা তারা প্রথম থেকে চেয়েছিলেন যে টাকাটা উঠিয়ে নেবেন। এবং নাপোলি ছিল তলানির দল, ম্যারাডোনা একক নৈপুণ্যে সেই দলটাকে চ্যাম্পিয়ন করেছিলেন, ইউরোপিয়ান ক্লাব কাপ চ্যাম্পিয়ন করেছিলেন। মোদ্দা কথা যে দলবদলের বাজারটা এমন একটা জিনিস, সবসময় ক্লাবগুলি চায় তার সেরা ফুটবলারটাকে তুলে নিয়ে যেতে। ঠিক তেমনই মেসির বেলায় যে হবে না এটাও নিশ্চিত করে বলা যাবে না।
ধন্যবাদ দিলু খন্দকার। আমরা আগামীকাল বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ সফরে কি করছে সেটা নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই। ততক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে বিদায় চাইছি, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য দিলু খন্দকার। এই ছিল খেলার খবর।
শ্রোতা বন্ধুরা শুনলেন খেলার খবর, এখন রয়েছে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সাবরিনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সম্পর্ক ভালো রাখে না এমন দেশগুলোর প্রতি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি টুইটারে বলেছেন, শুল্ক দারুণভাবে কাজ করবে, যেসব দেশ বাণিজ্য আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে অসদাচরণ করছে তারাই শুল্কের আঘাত পাবে। বিষয়টি খুব সহজ, মনে রাখবেন আমরা হচ্ছি পিগি ব্যাংক যা ডাকাতি করা হচ্ছে এবং সবকিছুই ঠিক হয়ে যাবে। ইসরায়েলের আকাশ সীমান্তে একটি সিরিয়ান যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনা কর্তৃপক্ষ বলছে, দুটি বিমান বিধ্বংসী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়ে তারা সিরিয়ান যুদ্ধ বিমানটিকে ভূপাতিত করে। ইসরায়েলি আর্মি রেডিওর খবরে বলা হয়, দখলকৃত গোলান হাইটস এলাকায় সিরিয়ান বিমানটিকে গুলি করা হয়, তবে ওই বিমানের পাইলট জীবিত আছেন কিনা মৃত তা জানা যায়নি। 38 নর্থ নামে যুক্তরাষ্ট্রভিত্তিক উত্তর কোরিয়া পর্যবেক্ষণ দল বলেছে, উপগ্রহ থেকে পাঠানো উত্তর কোরিয়ার সাম্প্রতিক চিত্রে দেখা যাচ্ছে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের পারমাণবিক স্থাপনা সোহায় স্যাটেলাইট লঞ্চিং স্টেশনটির বন্ধের কার্যক্রম শুরু হয়েছে। উপগ্রহের তোলা ছবিতে দেখা যায় ওই স্থাপনার বিভিন্ন যন্ত্রপাতি, লঞ্চ প্যাড, গাড়ি, রকেট ইঞ্জিন, টেস্ট স্ট্যান্ড, ক্ষেপণাস্ত্রের জন্য জ্বালানি চালিত ইঞ্জিন সহ গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি সরিয়ে ফেলা হচ্ছে। দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দুই সাবেক রাষ্ট্রদূত বলেছেন, উত্তর কোরিয়া যদি চুক্তি মোতাবেক পারমাণবিক কর্মসূচি বন্ধ করে তাহলে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সৃষ্ট নিরাপত্তা সম্পর্ক ঠিক থাকবে। প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের সময়ে দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা রাষ্ট্রদূত আলেকজান্ডার ভার্সবো এবং 2012 থেকে 2017 সাল পর্যন্ত দায়িত্বে থাকা রাষ্ট্রদূত মার্ক লিপার্ট বলেছেন, 1953 সালের কোরিয়ান যুদ্ধ শেষে যে মিউচুয়াল ডিফেন্স ট্রিটি হয়েছিল তার আওতায় দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার হামলা থেকে নিরাপদ থাকায় সহায়তা করবার প্রতিশ্রুতি ছিল। তবে উত্তর কোরিয়ার হামলার আশঙ্কা না থাকলে যুক্তরাষ্ট্রে সেনা উপস্থিতি ক্রমেই সেখান থেকে কমিয়ে আনা হবে বলে দুই রাষ্ট্রদূতই উল্লেখ করেন। লাওসে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন বাঁধ ভেঙে বেশ কয়েকজন নিহত এবং শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। লাওসের দক্ষিণ পূর্ব অঞ্চলের আত্তাপেয় প্রদেশে সোমবার দিন শেষে ঝেপিয়ান জে নাম নয় নামক বাঁধে ওই দুর্ঘটনা ঘটে। বাঁধটি ভেঙে যাওয়ায় পাঁচ বিলিয়ন অর্থাৎ 500 কোটি কিউবিক মিটার পানি ওই জেলায় ছড়িয়ে পড়ে, আকস্মিক বন্যার সৃষ্টি হয়, ভেসে যায় শত শত বাড়িঘর, 6,600 মানুষ গৃহহীন হয়ে পড়ে। প্রধানমন্ত্রী থংগ্লন সিসোলিত জরুরি বৈঠক করেন মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে এবং দ্রুত জরুরি সহায়তার নির্দেশ দেন। গ্রিসের এথেন্স এবং এ অঞ্চলের বেশ কয়েকটি শহরে দাবাগ্নিতে অন্তত 49 জন নিহত হয়েছে, 140 জন আহত হয়েছে এ যাবৎ। প্রবল আগুন ছড়িয়ে পড়েছে রিসোর্ট শহরটির বিভিন্ন স্থানে। এথেন্সের পূর্ব এবং পশ্চিমাংশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে আগুন নেভাতে এবং আক্রান্তদেরকে সহায়তায় নিয়োগ করা হয়েছে সেনাবাহিনী। ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি সাহায্যের আবেদন জানানো হয়েছে এথেন্সের পক্ষ থেকে। সাইপ্রাস, স্পেন, ইটালি, জার্মানি, পোল্যান্ড এবং ফ্রান্স প্লেন এবং অগ্নি নির্বাপক কর্মী পাঠিয়েছেন সহায়তার জন্য। গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস বসনিয়া সফর সংক্ষিপ্ত করে এথেন্স ফিরেছেন এবং বিভিন্ন সংস্থার সঙ্গে পরামর্শ করছেন কিভাবে আক্রান্ত মানুষদেরকে নিরাপদে রাখা যায় সে নিয়ে। আফগানিস্তানের রাজধানী কাবুলের বিভিন্ন স্থানে তিন দফায় অজ্ঞাত স্থান থেকে রকেট হামলা করা হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে। হামলার দায় কেউ স্বীকার করেনি। মাত্র দুদিন আগে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় 16 জন নিহত এবং 60 জন আহত হয়েছিল। ওই হামলা ঘটে আফগানিস্তানের প্রথম ভাইস প্রেসিডেন্ট সাবেক উজবেক ওয়ারলর্ড আব্দুল রশিদ দুস্তাম তুরস্কে নির্বাসন থেকে দেশে ফেরার কয়েক মিনিটের মাথায়। প্রাণ ভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদেরকে নিরাপদে মিয়ানমারে ফিরিয়ে আনবার পরিবেশ তৈরির জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্যাতন, হত্যা, নারী ধর্ষণ নানা বিষয় নিয়ে স্বচ্ছ তদন্তের উপর গুরুত্ব আরোপ করেছে। মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের নতুন দূত ক্রিস্টিয়ান শ্রেনার বার্গেনার নিরাপত্তা পরিষদকে বলেছেন, মিয়ানমারের নেতৃবৃন্দ রোহিঙ্গাদেরকে রাখাইনের ফিরিয়ে নিতে চায়, তবে সেখানে রোহিঙ্গা এবং বৌদ্ধদের মধ্যে সংঘাত রয়েছে, মতবিরোধ রয়েছে। 6 জন সাবেক শীর্ষ গোয়েন্দা এবং নিরাপত্তা কর্মকর্তার সিকিউরিটি ক্লিয়ারেন্স ফিরিয়ে নেওয়ার কথা ভাবছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের সমালোচনা করায় তাদের প্রতি নিরাশ হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে।
আর এর সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সঞ্জানা ফিরোজ, প্রকৌশলী ছিলেন রব ম্যাকলেইন। এবং আমি সাবরিনা চৌধুরী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে বলে রাখছি আমাদের আজকের ফেসবুক লাইভে সহায়তা করেছেন সাফিউল আলম মাসুদ। সবাই ভালো থাকবেন এবং আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালের অনুষ্ঠান শোনার।
This program has come to you from the Voice of America, Washington.